إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. فإن زللتم ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي.
বিসমিল্লাহিরাহমানিররাহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়েও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
এই ধারাবাহিকের গত আসরে আমরা শিশুর বয়স নিয়ে কথা বলেছি। আজ আমরা বিভিন্ন দেশের আইনে শিশু অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
গত আসরেও আমরা বলেছি শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিভিন্ন দেশের আইনে ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক শিশু সনদের খসড়া তৈরির সময় ল্যাটিন আমেরিকার দেশগুলোর পাশাপাশি আয়ারল্যান্ড ও ভ্যাটিকান বলেছিল, নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর থেকেই শিশুর মর্যাদা পেতে পারে। এসব দেশের যুক্তি হচ্ছে, জন্মের আগেই ভ্রূণের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, কাজেই শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই শিশুকাল শুরু হয়েছে বলে গণ্য করা উচিত এবং আইনেও তা উল্লেখ করতে হবে। আন্তর্জাতিক শিশু সনদের এক নম্বর অনুচ্ছেদ সম্পর্কে আর্জেন্টিনা বলেছে, ডিম্বাণু দ্বারা শুক্রাণু নিষিক্ত হওয়ার মুহূর্ত থেকে 18 বছর পর্যন্ত সময়কে শিশুকাল হিসেবে গণ্য করা উচিত। আর্জেন্টিনার এই অবস্থানের উৎস হচ্ছে দেশটির নিজস্ব আইন। আর্জেন্টিনার আইনে বলা হয়েছে, মাতৃগর্ভে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর থেকেই তা শিশুর মর্যাদা পাবে, গর্ভাবস্থাতেই তার মর্যাদা হবে জন্মগ্রহণকারী শিশুর মতো।
আন্তর্জাতিক শিশু সনদ তৈরির সময় আরেকটি মত খুবই স্পষ্ট ছিল, আর তা হচ্ছে, জন্মের আগে নয়, শিশুকাল শুরু হবে জন্মের পর থেকে। আমেরিকার সুপ্রিম কোর্ট মনে করে, জন্মের পর শিশুর বেঁচে থাকার উপরই শিশুকাল শুরুর বিষয়টি নির্ভর করে। মার্কিন আইন অনুযায়ী জন্মের আগে ভ্রূণ শিশুর মর্যাদা পাবে না। পাশ্চাত্যের বেশিরভাগ দেশই মনে করে জন্মগ্রহণের পর একটি মানব সন্তান বেঁচে থাকবে বলে নিশ্চিত হওয়া গেলেই কেবল তাকে শিশু হিসেবে পূর্ণ মর্যাদা দেওয়া উচিত। স্পেনের আইনে বলা হয়েছে জন্মের পর মানব সন্তানকে অন্তত ২৪ ঘন্টা বেঁচে থাকতে হবে, আর তাহলেই কেবল সে আইন অনুযায়ী শিশু হিসেবে গণ্য হবে এবং বিভিন্ন অধিকার তার জন্য প্রযোজ্য হবে। এসব কারণে এসব দেশের আইন ভ্রূণের বয়স অনেক বেশি হওয়ার পরও গর্ভপাতের অনুমতি দেয়। আমেরিকার আইনে ৬ মাস বয়সী ভ্রূণকেও নষ্ট করার অনুমতি দেওয়া হয়েছে। শিশুকাল শুরুর নির্দিষ্ট সময় নিয়ে বিতর্ক থাকায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক শিশু সনদে এ বিষয়টি সন্নিবেশিত করা হয়নি।
যেসব দেশ তাদের আইনে ভ্রূণকে শিশু হিসেবে গণ্য করেছে, সেসব দেশে একটি শিশু ভ্রূণ অবস্থাতেই নানা ধরনের অধিকার পায়। এ কারণে ভ্রূণের যে কোনো ধরনের ক্ষতিসাধন অপরাধ হিসেবে গণ্য হয়। এতে গেল শিশুকাল শুরুর নির্দিষ্ট সময়ের কথা। আন্তর্জাতিক শিশু সনদে শিশুকালের শেষ সীমা হিসেবে ১৮ বছরকে উল্লেখ করা হয়েছে। তবে কোনো কোনো দেশের আইনে ১৯ ও ২১ বছরকেও শিশুকালের শেষ সীমা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের আইনে এ বিষয়ে ভিন্নতা লক্ষ্য করা যায়। বেশিরভাগ অঙ্গরাজ্যে ১৮ বছরকে শিশুকালের শেষ সীমা বলে উল্লেখ করা হলেও কোনো কোনো অঙ্গরাজ্যে ১৯ অথবা ২১ বছরকে শিশুকাল সমাপ্তির বয়স হিসেবে ঘোষণা করা হয়েছে।
ফ্রান্সেও ১৮ বছর শেষ হওয়ার পর মানব সন্তানকে আর শিশু হিসেবে গণ্য করা হয় না। তবে জার্মানিতে ২১ বছর বয়স পর্যন্ত একজন মানব সন্তান শিশু হিসেবে গণ্য হতে পারে। এই বয়সের কোনো মানুষ অপরাধ করলে তার শাস্তি তুলনামূলক কম হয়। কুয়েত, মিশর, সিরিয়া, জর্দান, লেবানন ও সৌদি আরবে ১৮ বছরকে শিশু বয়স হিসেবে গণ্য করা হয়। এসব দেশের আইন অনুযায়ী ৭ বছরের কম বয়সী শিশুর উপর কোনো দায় দায়িত্ব বর্তায় না, তবে ৭ থেকে ১৮ বছর বয়সী শিশুর উপর কিছু দায়িত্ব বর্তাবে। আর ১৮ বছর শেষ হওয়ার পর একজন মানব সন্তান পরিপূর্ণ দায়িত্ব নেওয়ার যোগ্য হবে এবং জবাবদিহির ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না।
পবিত্র কোরআনেও গর্ভস্থ শিশুর অধিকারকে জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে ধর্মীয় দৃষ্টিতে একজন নারী বা পুরুষ যখন নিজের জন্য একজন জীবনসঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে, তখন থেকেই শিশুর প্রতি তাদের দায়িত্ব শুরু হয়ে যায়। কারণ শিশুর অধিকার রয়েছে অধিকতর সৎ এবং মহৎ মা বাবা পাওয়ার, একজন ভালো মানুষকে পিতা হিসেবে পাওয়ার, একজন মমতাময়ী ভালো নারীকে মা হিসেবে পাওয়ার, যারা তাদেরকে ভালোবাসবে এবং সত্যিকার ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। কারণ বাবা মা যদি ভালো মানুষ না হন, তাহলে অনাগত শিশুর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। একটি শিশু যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে, তখন এটা তার অধিকার হয়ে পড়ে যে বাবা মা তাকে এই পৃথিবীতে আসার সুযোগ করে দেবে, তাকে হত্যা করবে না এবং গর্ভে থাকাকালীন সময়ে তাকে প্রয়োজনীয় নিবিড় পরিচর্যা করবে। এটি সৃষ্টিকর্তা নির্ধারিত অধিকার।
ধর্মীয় দৃষ্টিতে শিশু হত্যা মহাপাপ। যারা জন্মের আগে বা পরে শিশুদের হত্যা করে, পবিত্র কোরআনে তাদেরকে ক্ষতিগ্রস্ত, বিভ্রান্ত এবং স্রষ্টার দানের প্রতি অকৃতজ্ঞ বলে অভিহিত করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আনআমের ১৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদের নির্বুদ্ধিতাবশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদের যেসব নিয়ামত দিয়েছিলেন সেগুলোকে আল্লাহর উপর ভ্রান্ত ধারণাবশত নিজেদের উপর হারাম করে নিয়েছে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুপথগামী হয়নি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরগুলোতে এসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনার আশা রইল।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 28তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ আমরা কথা বলবো সমাজের ঐতিহ্যবাহী বা প্রাচীন নানা রীতি প্রথা বা কালচার এবং যুব সমাজের সঙ্গে এর সম্পর্ক নিয়ে। প্রত্যেক জাতি, গোত্র বা সমাজের রয়েছে নিজস্ব কিছু প্রথা, রীতি বা সংস্কৃতি। এগুলোর কোনো কোনোটি বেশ প্রাচীন, কিন্তু আধুনিক যুগে এসব প্রথার অনুসরণ নিয়ে যুব সমাজ অনেক সময় দ্বিধা বিভক্ত এবং অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাই এ বিষয়ে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া জরুরি। প্রভাবের দিক থেকে প্রথা বা রীতিগুলো নানা ধরনের। কোনো কোনো প্রথা কেবলই কুসংস্কার ও পুরোপুরি কল্যাণকর। কোনো কোনো প্রথা বা রীতি এমনই যে সেসবের মধ্যে কোনো ক্ষতিও যেমন নেই, তেমনি কোনো কল্যাণও দেখা যায় না। আবার কোনো কোনো প্রথা বেশ কল্যাণকর এবং সুপ্রথা হিসেবে সেই সব প্রথা বা রীতি টিকে রাখা জরুরি। পবিত্র কোরআনে সুপ্রথা ও কুপ্রথার সম্পর্কে আলোচনা ও দিক নির্দেশনা রয়েছে। ইসলাম ধর্ম সুপ্রথার বিরোধী নয়। অনেকেই বাপ দাদার অনুসৃত কুপ্রথার অন্ধ অনুসারী। পবিত্র কোরআন ও ইসলামের দৃষ্টিতে ওই সব অযৌক্তিক ও কুসংস্কারে পরিপূর্ণ প্রথার অনুসরণ নির্বুদ্ধিতাপূর্ণ।
মক্কার মূর্তি পূজারীরা ও অতীত যুগে বিভিন্ন জাতির মুশরিকরা নবী রাসূলদের প্রচারিত একত্ববাদী আসমানি ধর্মের দাওয়াত এই বলে অস্বীকার করত যে আমরা অতীত থেকে চলে আসা আমাদের বাপ দাদার ধর্ম ও নানা মূর্তির পূজা ত্যাগ করতে পারব না। পবিত্র কোরআন ও ইসলামের দৃষ্টিতে অতীত যুগ থেকে কারো বাপ দাদারা কোনো ভুল প্রথা বা ভুল ধর্মের অনুসরণ করলে আমাদেরকেও তার অনুসরণ করতে হবে এমন বোকামি কোনো বিবেকবান বা শিক্ষিত মানুষ করতে পারে না। কিন্তু আমরা বাস্তবে দেখি যে বর্তমান আধুনিক সভ্যতার যুগেও নানা অজুহাতে পুরনো অনেক অশালীন রীতি বা প্রথা ফিরে আসছে, যেমন পোশাক পরিধানের ক্ষেত্রে নগ্নতা বা অশালীনতা। পবিত্র কোরআনে মুসলিম নারীদেরকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে তারা যেন ইসলামপূর্ব অজ্ঞতার যুগের বা জাহিলি যুগের নারীদের মতো অশালীন পোশাক পরে তথা পরপুরুষকে উত্তেজিত বা আকৃষ্ট করার মতো পোশাক পরে কিংবা অশালীন ভঙ্গি বা উগ্র সাজ সজ্জা নিয়ে চলাফেরা না করে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
বিয়ের শাদীর ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সামাজিক প্রথা অনুসরণ করতে গিয়ে বিয়ের অনুষ্ঠান হয়ে পড়ছে ব্যাপক ব্যয়বহুল। ফলে বিয়ে করাটা অনেকের জন্য হয়ে পড়ছে প্রবল ভয় ও আতঙ্কের বিষয়। আর যুব সমাজ দেরিতে বিয়ে করতে গিয়ে নানা সামাজিক সমস্যা ও সংকটের শিকার হচ্ছে, যা দেশগুলোর জাতীয় বা সামষ্টিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। মৃত মানুষের দাফন কাফন ও শোক প্রকাশ বিষয়ক অনুষ্ঠানেও অনেকে বিপুল অর্থ ব্যয় করেন ফুল কেনার কাজে, বা অপ্রয়োজনীয় তথা অপব্যয় ও বিলাসিতা হিসেবে নিন্দনীয়। অনেকেই আবার আধুনিকতার নামে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার পশ্চিমা সংস্কৃতি চালু করেছেন প্রাচ্যের দেশগুলোতে। যুব সমাজের কাছে সুপ্রথা ও কুপ্রথাগুলো সুচিহ্নিত হওয়া উচিত। এটা ঠিক যে আধুনিক যুগে শহরের অধিবাসীদের কেউ হয়তো আর পালকিতে চড়ে বিয়ে করতে যাবেন না, বা পালকিতে চড়িয়ে নববধূকে ঘরে আনবেন না, কিন্তু বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন ও দরিদ্র ব্যক্তিদের জন্য ভোজসভার আয়োজন করা এবং কারো মৃত্যু উপলক্ষে বা মৃত্যু বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মধ্যে কুপ্রথার অস্তিত্ব খুঁজতে যাওয়াটা কিংবা এসব কাজকে সেকেলে কাজ বলে এড়িয়ে যাওয়াটা অযৌক্তিক হতে পারে না।
অতীতের সামাজিক নানা প্রথা ও রীতি ছিল মানুষের জন্য শিক্ষা এবং আত্মপরিচিতি ও আত্মবিশ্বাসের মাধ্যম। যুব সমাজ পারিবারিক বা গোত্রীয় পরিবেশে সেসব প্রথা বা রীতি থেকে অনেক কিছু শিখতে পারত, অনেক নৈতিক মূল্যবোধ ও মানবিকতা জড়িয়েছিল সেইসব প্রথা ও রীতির মধ্যে। কিন্তু পশ্চিমা সংস্কৃতির প্রভাব ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় এখন সেই সব প্রথা ও রীতির জায়গা করে নিয়েছে। আজকাল এমনও দেখা যায় যে শিক্ষক বা মুরব্বী শ্রেণীর বয়স্ক ব্যক্তিদের সামনে যুব বয়সী কেউ কেউ ধূমপান করছে। কোথাও কোথাও এমনও দেখা যায় যে মসজিদে আসা কোমলমতি শিশুদের বেশ বকাঝকা করা হচ্ছে, ফলে তারা মসজিদ ও নামাজের উপর আগ্রহ হারিয়ে ফেলছে।
পরস্পরকে দাওয়াত দেয়া, উপহার বিনিময় ও সালাম দেয়া, এসব হচ্ছে কল্যাণকর মুসলিম ও সামাজিক রীতি। কিন্তু অনেকেই নানা অজুহাতে এসব রীতি বর্জন করছেন। আজকাল মুসলমানদের অনেকেই সালামের পরিবর্তে অন্য কোনো ইংরেজি শব্দ যেমন হ্যালো, হাই এসব ব্যবহার করছেন। শিশুদেরকে বাবা ও মা বলার পরিবর্তে শেখানো হচ্ছে মাম্মি বা ড্যাড বলতে। মুসলিম সমাজের যুবক যুবতীদের পোশাকেরও উপর ভর করেছে বিজাতীয় সংস্কৃতি। ছেঁড়া জিন্সের প্যান্ট ও কোট টাইকে গুরুত্ব দেয়া হচ্ছে দেশীয় পোশাকের চেয়েও বেশি মাত্রায়। ফলে বছরের বিশেষ দুই একদিন ছাড়া অনেকেই ঐতিহ্যবাহী দেশীয় পোশাক পরছেন না। যুব সমাজকে এসব বিষয়ে সচেতন করা সমাজের চিন্তাবিদ, মুরব্বী ও নেতৃস্থানীয় ব্যক্তিদের দায়িত্ব। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই।
কথা হবে আবারও আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহা সাল্লাম সর্বকালের সেরা মহামানব ও মানব জাতির সবচেয়ে বড় গর্ব। যদিও তার সমস্ত বৈশিষ্ট্য ও নানা গুণ যথাযথভাবে তুলে ধরা অসম্ভব, তবুও তাঁর সম্পর্কে প্রশংসাসূচক বক্তব্য রেখে নিজেদের ধন্য মনে করেছেন বিশ্বের বহু জ্ঞানীগুণী চিন্তাবিদ ও মনীষীরা। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও সর্বকালের সেরা এই মহামানব সম্পর্কে গবেষণাধর্মী ও প্রশংসাসূচক অনেক বক্তব্য রেখেছেন। এইসব বক্তব্য ও প্রশংসার অংশ বিশেষ তুলে ধরব আজকের এই বিশেষ আয়োজনে। উপস্থাপনায় আজ রয়েছি আমি, গাজী আব্দুর রশিদ,
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি ধারাবাহিক কয়েক পর্বের এই আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেইনি রহমতুল্লাহ আলাই বলেছেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত তথা নামাজ আদায় ও খোদা প্রেমের সাধনায় নিয়োজিত হন যে মহান আল্লাহ সূরা তাহায় তা উল্লেখ করে বলেছেন, আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি। মহান আল্লাহর কাছে মহানবীর ইস্তিগফার বা তওবা ও বিনম্রতা সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম কোনো সমাবেশ বা সভা থেকে বের হতেন না 25 বার তওবা করা তথা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা না করা পর্যন্ত। হাদিসে আরও এসেছে, মহান আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে ভূপৃষ্ঠের ধন ভাণ্ডারের চাবি আনেন বিশ্বনবীর জন্যে, কিন্তু তিনি বিনম্রতা দেখান ও তা নেননি, বরং দারিদ্র্যকেই নিজের জন্যে গর্ব বলে মনে করতেন।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মহানবীর বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আরও বলেছেন, রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো স্ত্রী জানিয়েছেন, আমরা রাসুলে খোদার সঙ্গে কথা বলতাম, তিনিও আমাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু নামাজের সময় হলে তিনি এমন হয়ে যেতেন যেন আমাদেরকে তিনি কখনোই চিনতেন না এবং আমরাও কখনো তাকে যেন দেখিনি। তিনি অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবেই আল্লাহর গভীর ধ্যানে ডুবে যেতেন।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বিশ্বনবী সম্পর্কে বলেছেন, যে ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ও মহান আল্লাহর আউলিয়ায়ে কেরাম জীবন দিয়েছেন এবং যে ইসলাম সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে শক্তি, সম্মান ও পৌরুষত্ব দান করে, যে ইসলাম বলদর্পী, জালিম ও তাগুতি শক্তিকে ক্ষমতার সিংহাসন থেকে নিচে নামিয়ে আনে, আমরা সেই ইসলামই চাই। যারা খাঁটি মুহাম্মাদী ইসলাম ও মুহাম্মাদী আদর্শের সঙ্গে যত বেশি ঘনিষ্ঠ, তারা দাম্ভিক শক্তিগুলোর পক্ষ থেকে তত বেশি আঘাত, হামলা, অপবাদ, হইচই, হত্যা প্রচেষ্টারও কাছাকাছি হবেন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম বিশ্বের সব মুসলমানের জন্য অন্যতম প্রধান আকর্ষণ, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ ও ইমান। তাই এই নাম ও এই নামের স্মরণ মুসলমানদেরকে নানা ক্ষেত্রে এমন শক্তি যোগায় যে ইসলামের অন্যান্য দিকও যা কেবল ইমানের সঙ্গে জড়িত ও আবেগের প্রভাবমুক্ত সেসব কখনো এমন শক্তি যোগায় না। একথা সত্য যে মহানবীর নবুয়ত প্রাপ্তির দিবসটি গোটা মানব জাতির জন্য উৎসবের দিন, কারণ এই আধুনিক যুগেও ইসলাম মানব জাতির সব সংকট ও সমস্যার সবচেয়ে ভালো সমাধান দেয়।
বিশ্বনবীর বিনম্রতা প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেইনি রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহর বান্দাদের প্রতি রাসুলে খোদার বিনম্রতা ছিল অন্য সবার চেয়ে বেশি। সঙ্গী বা সাহাবিরা তার সম্মানে দাঁড়াবেন এটা তিনি পছন্দ করতেন না। তিনি মসজিদে গেলে সবার পেছনে বসতেন, তিনি মাটিতে বসে খাবার খেতেন ও মাটিতে বসতেন, তিনি ঘরের লোকদের সঙ্গে ঘরের কাজে শরিক হতেন, নিজের পবিত্র হাতে ছাগলের দুধ দহন করতেন, নিজের জামা ও জুতো নিজেই সেলাই করতেন, খাদেমের সঙ্গে গম ভাঙানোর ডালা ঘোরাতেন ও রুটির খামির তৈরি করতেন। মহানবীর প্রশংসনীয় গুণের কথা স্মরণ করতে গিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আরও বলেছেন, মহান নবীর জীবনযাপনের অবস্থা ছিল খুবই সহজ সরল।
তিনি সর্বোচ্চ উচ্চ পদে থেকেও নিজের বৈষয়িক জীবনের স্বার্থে পদকে কখনো ব্যবহার করেননি ও নিজের জন্য কিছুই রেখে যাননি। তিনি ছিলেন জনসেবক। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসুল হয়েও তিনি ছিলেন মানুষের সেবক ও তাদের সেবা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত আলী আলাইহি সালাম সহ পবিত্র ইমামরাও সাধারণ মানুষের মতোই, বরং সাধারণ জনগণের চেয়েও সাদামাটা জীবনযাপন করতেন। ইসলামী বিপ্লবের রূপকার আরও বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সব কষ্ট স্বীকার ও পরিশ্রমের পরও জালিমের বিরুদ্ধে জিহাদের পদ কখনো ত্যাগ করেননি এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই নীতিতে অবিচল ছিলেন।
বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা বলেছেন, জীবনের সব ক্ষেত্রেই মহানবীর অনুসরণ করতে মহান আল্লাহ মুসলমানদের নির্দেশ দিয়েছেন। মহানবী কেবল তার বক্তব্যে নয়, আচার আচরণে, জনগণের সঙ্গে মেলামেশায় ও লেনদেন, পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে আচরণে, শত্রু ও বিজাতীয়দের সঙ্গে আচরণে এবং দুর্বল ও দরিদ্র আর শক্তিশালী বা ধনীদের সঙ্গে আচরণের ক্ষেত্রসহ সব ক্ষেত্রেই সর্বোত্তম আদর্শ। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, মহানবীর জীবনের প্রথম ক্ষেত্রটি হল দাওয়াত ও জিহাদের ক্ষেত্র। মানুষকে সত্য ও মহান আল্লাহর দিকে এবং জিহাদের দিকে আহ্বান ছিল তাঁর গুরুত্বপূর্ণ কাজ। নিজের যুগের সেই অন্ধকার দিনগুলিতেও তিনি কখনো উদ্বেগ বা হতাশার শিকার হননি।
যখন মক্কায় নিঃসঙ্গ ছিলেন ও তার চারদিকে যখন গড়ে উঠেছিল অতি ক্ষুদ্র একটি মুসলিম সমাজ, সে সময় তাঁকে মোকাবেলা করতে হয়েছে দাম্ভিক আরব ও বর্বর আর বেয়াড়া এবং শক্তিশালী কুরাইশ নেতাদেরকে। একই সময়ে তাকে মোকাবেলা করতে হয়েছে অসভ্য বেদুইন ও শিক্ষা দীক্ষাহীন সাধারণ জনগণকে। সেই সময়ও তিনি কখনো ভয় পাননি, বরং বলেছেন ন্যায্য কথা। সেসব কথা তিনি বারবার বলতেন ও ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করতেন। এজন্য তিনি সহ্য করেছেন অনেক অপমান এবং প্রাণপণ ধৈর্য ধরে সেসব দুর্বিষহ কষ্ট আর যাতনা সহ্য করেছেন, ফলে বহু মানুষ হন মুসলমান। সেসব কঠিন দিনে কিংবা যখন তিনি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের প্রধান হন ও ক্ষমতাসীন হন, সেই সব দিনেও তিনি ছিলেন সত্য প্রচারে অবিচল এবং নিঃসঙ্ক।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 44-47 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 44 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون
هي نبي مريم جانمير خطنا نيه جابولا هلو তা অদৃশ্যের সংবাদ। ওহির মাধ্যমে এই সংবাদ আপনাকে জানাচ্ছি। মরিয়মের তত্ত্বাবধানের ভার কে নেবে সেটা নির্ধারণের জন্য ইহুদি আলেমরা যখন কলম ছুঁড়ে লটারি করছিল, আপনি তখন সেখানে ছিলেন না, এবং এই দায়িত্ব গ্রহণের জন্য তারা যখন বাদানুবাদ করছিল তখনও আপনি সেখানে ছিলেন না।
মক্কার মুশরিকরা পবিত্র কোরআনকে আল্লাহর নবীর উপর অবতীর্ণ গ্রন্থ বলে বিশ্বাস করত না। তারা বলত, কোরআন কল্পকাহিনী ছাড়া কিছু নয়, মুহাম্মদ ইহুদি পণ্ডিতদের কাছে এগুলো শিখেছেন অথবা অতীতকালের বই পুস্তকে সেগুলো পড়েছেন। আল্লাহ এর উত্তরে বলছেন, পবিত্র কোরআনের অধিকাংশ কাহিনী অদৃশ্য সংবাদ এবং কেউই তা জানত না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি বা ঐশী প্রত্যাদেশের মাধ্যমে এসব জেনেছেন। যেমন মারিয়ামের মায়ের মানত করার ঘটনা আল্লাহ ছাড়া কেউই জানত না, এবং মারিয়ামের দেখাশোনার ধরন সম্পর্কেও তোমরা কেউ কিছু জানতে না। এগুলো সবই অদৃশ্যের খবর যা ওহিযোগে রাসূল খোদাকে জানানো হয়েছে। মারিয়াম সালামুল্লাহি আলাইহার তত্ত্বাবধান সম্পর্কে আমরা গত কয়েকটি অনুষ্ঠানে বলেছিলাম। মারিয়াম সালামুল্লাহি আলাইহার মা আল্লাহর কাছে মানত করেছিলেন, যদি তার কোনো সন্তান হয় তাহলে তিনি তাকে বায়তুল মুকাদ্দাস মসজিদের খাদেম করবেন, এবং মানত অনুযায়ী তিনি মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে মসজিদের তত্ত্বাবধায়কদের কাছে নিয়ে আসেন। তত্ত্বাবধায়করা তখন মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন, কারণ মারিয়ামের পিতা ও মাতা ছিলেন বনি ইসরায়েলের অত্যন্ত সম্ভ্রান্ত ও সম্মানিত ব্যক্তিত্ব, এবং মারিয়ামের তত্ত্বাবধানকে তারা গর্বের বিষয় বলে মনে করছিল।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, কোরআন আল্লাহর বাণী, কোনো বই থেকে এটি নকল করা হয়নি অথবা কারো স্মৃতিচারণ অবলম্বনে এটি লেখা হয়নি। দ্বিতীয়ত, শুধু আধ্যাত্মিক ও পবিত্র দায়িত্বের ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, দুনিয়াবি পদ ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। এবারে সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
ইয ক্বালাতিল মালাঈকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন।
যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ আপনাকে তাঁর পক্ষ থেকে একটি কথার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, তার নাম মারিয়ামের পুত্র ঈসা। ঈসা ইহকাল ও পরকালে সম্মানিত এবং তিনি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের মধ্যে অন্যতম।
মারিয়াম সালামুল্লাহি আলাইহা কন্যা সন্তান হওয়া সত্ত্বেও তার মায়ের মানত অনুযায়ী বায়তুল মুকাদ্দাস মসজিদের সেবিকা হন। সেখানে তিনি আল্লাহর ইবাদত ও সাধনায় অনেক বছর অতিবাহিত করেন। ফেরেশতারা মারিয়ামের জন্য বেহেশতি খাবার নিয়ে আসত। তিনি এত যোগ্যতা অর্জন করেন যে আল্লাহ তাকে মহাসম্মানিত এক পুত্র দান করেন। মানুষের কাছে সম্মানিত হওয়া ছাড়াও তিনি ছিলেন আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্তদের একজন। খ্রিস্টানদের ধারণা হল ঈসা আলাইহিস সালাম নিজেই একজন খোদা এবং তিনি খোদার পুত্র। কিন্তু তিনি মারিয়াম সালামুল্লাহি আলাইহার পুত্র। ঈসা আলাইহিসালাম আল্লাহর এমন এক সৃষ্টি যিনি আল্লাহর অসীম ক্ষমতার অন্যতম নিদর্শন। আল্লাহ এজন্য তাকে আল্লাহর কথা বা নিদর্শন বলে আখ্যায়িত করেছেন। সূরা কাহাফের 109 নম্বর আয়াতেও আল্লাহ তার সমগ্র সৃষ্টিকে তার কথা বা বাণী বলে উল্লেখ করেছেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, ফেরেশতারা আল্লাহর নবীর আচুল ছাড়াও নারী পুরুষ নির্বিশেষে সৎ বান্দাদের সাথে কথা বলেন। দ্বিতীয়ত, যদিও হজরত ঈসা আলাইসাল্লাম পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন, তবুও তিনি আল্লাহর পুত্র নন, তিনি মরিয়ামের পুত্র, কারণ ঈসা আলাইসাল্লাম ভ্রূণ অবস্থায় তার মা মরিয়মের গর্ভে ছিলেন। এবারে সূরা আলে ইমরানের 46 নম্বর আয়াতে তিলাওয়াত শোনা যাক।
وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ
মারিয়ামকে যে সন্তানের সুসংবাদ দেয়া হল, সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন।
মারিয়াম সালামুল্লাহি আলাইহা সন্তান লাভের সুসংবাদ শুনে চিন্তিত হয়ে পড়লেন, কারণ স্বামী ছাড়া সন্তান লাভের কারণে মানুষ তাকে অপবিত্র বলে অপবাদ দিতে পারে। তাই ফেরেশতারা মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে বললেন, আল্লাহ আপনার সতীত্বের প্রমাণ হিসেবে নবজাতক শিশুর মুখে ভাষা দেবেন এবং নবজাতক শিশু ঈসা আলাইহিসাল্লাম আপনার বিরুদ্ধে যে কোনো অপবাদ খণ্ডন করবে। নবজাতক শিশু ঈসা আলাইহিসাল্লাম বড়দের মতো এমন যুক্তিপূর্ণ ও স্পষ্ট ও কার্যকরভাবে বক্তব্য রাখেন যে সবাই অবাক হয়ে যায় এবং সবাই আল্লাহর এ মুজিজা তার সৃষ্টির মধ্যে প্রত্যক্ষ করল।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, প্রথমত, আল্লাহর ক্ষমতার ব্যাপারে সন্দেহ করা উচিত নয়। যে আল্লাহ স্বামী ছাড়াই মারিয়ামকে সন্তান দিতে পারেন, সেই আল্লাহ নবজাতক শিশুর মুখেও ভাষা দিতে পারেন। দ্বিতীয়ত, মা যদি পুণ্যবান এবং যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে তার সন্তানেরও যোগ্যতার ভিত্তি বা পটভূমিও তৈরি হয়ে থাকে। এবারে সূরা আলে ইমরানের 47 নম্বর আয়াতের তিলাওয়াত শোনা যাক।
قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون
মারিয়াম বলেছিলেন, কিভাবে আমার পুত্র হবে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। তখন আল্লাহ বললেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন হও, আর তখনই তা হয়ে যায়।
স্বামী না থাকা সত্ত্বেও সন্তান লাভের সুসংবাদ পেয়ে মারিয়াম সালামুল্লাহি আলাইহার মনে এ প্রশ্ন জাগে যে স্বামী ছাড়া কিভাবে সন্তান লাভ সম্ভব হতে পারে, কারণ বিশ্ব সৃষ্টি কার্যকারণের উপর নির্ভরশীল এবং কোনো কিছু সৃষ্টির জন্য এক ধরনের উপাদান বা চালিকা শক্তির দরকার হয়। আল্লাহ তার এই স্বাভাবিক জিজ্ঞাসার উত্তর দিয়েছেন ফেরেশতাদের দিয়ে। ফেরেশতারা তাকে জানালো, প্রকৃতি জগত আল্লাহ সৃষ্টি এবং প্রকৃতিও আল্লাহর নির্দেশ মানতে বাধ্য। আল্লাহর কৌশলী শক্তি এমন যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তখন প্রকৃতির নিয়ম ও উপাদান ছাড়াই তা সৃষ্টি করেন। আয়াতের শেষাংশে আল্লাহর সৃষ্টি প্রক্রিয়ার মূল নীতি উল্লেখ করে বলা হয়েছে, আল্লাহ যা ইচ্ছা করেন তা কোনো সময় বা প্রাকৃতিক কোনো নিয়ম ছাড়াই হয়ে যায়। ব্যাপারটা ঠিক এমন যেন কেউ কোনো কিছু তৈরির ইচ্ছা প্রকাশ করে শুধু বলল হও, আর অমনিতা হয়ে যায়।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ কোনো নিয়মের অধীন নন, তিনি প্রাকৃতিক উপায়ে এবং অপ্রাকৃতিকভাবেও যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন। আল্লাহ সর্বজ্ঞ বৈশিষ্ট্যের প্রতি আমরা যেন অটল বিশ্বাসী হয়ে থাকতে পারি, এই দোয়া জানিয়ে গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা বিশ্বখ্যাত ফার্সি সাহিত্য ও এর পথিকৃৎ এবং বিখ্যাত দিকপালদের সম্পর্কে আলোচনা শুরু করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকছেন।
ইরানিরা সাহিত্য ও কাব্যপ্রেমিক। প্রাচীন যুগ থেকেই কবিতা ও কাব্য ইরানিদের হাড় মজ্জায় মিশে আছে। ইরানে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চার ইতিহাসের দিকে তাকালে ফিরে যেতে হয় খ্রিস্টপূর্ব 331 সালে। এ সময় ইরানের হাখামানিশীয় সাম্রাজ্যের পতন ঘটেছিল। আলেকজান্ডার ইরান আক্রমণ করে দেশটির জ্ঞান বিজ্ঞানের উপরও চালান আগ্রাসন। সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক ইরানি পণ্ডিতদের যেসব বই আলেকজান্ডারের কাছে ভালো লাগত তা তিনি গ্রিক ভাষায় অনুবাদ করিয়ে নিতেন এবং এরপর মূল ফার্সি বই ধ্বংস করে ফেলতেন। কিন্তু তা সত্ত্বেও কিছুকালের মধ্যেই ইরানি জ্ঞানীগুণীরা আবারও সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানে চালকের আসনে আসীন হন। ইসলাম পূর্ব যুগে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য সংস্কৃতিতে ইরানিরা এতটাই এগিয়েছিল যে তা নবীন ইসলামী সভ্যতাকেও করেছে প্রভাবিত। ইসলাম পূর্ব যুগের ইরানি কাব্য ও সাহিত্যের নিদর্শন ছড়িয়ে আছে প্রাচীন কিলকীয় ভাষায়, পাহলবি, আভেস্তা ও আরামি বা ইরামি ভাষায়।
ইসলামী যুগে ইরানি জ্ঞানী গুণীদের অনেকেই জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য আরবিতে চর্চা শুরু করেন। তবে ইরানি সাফারীয় এবং সামানীয় শাসকদের আবির্ভাবের পর ইরানি শাসক এবং কবি সাহিত্যিকরা আবারও ফার্সি সাহিত্য চর্চায় মশগুল হন, ফলে ফার্সি ভাষা তার হারানো ঐশ্বর্য পুনরায় ফিরে পায়। সামানীয়দের শাসনকালে সাহিত্য ধর্মীয় ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা এবং অনুবাদের ব্যাপকতা দেখা দেয়। ফার্সি ভাষায় অনুদিত কালিলা ও দেমোনার নাম বলা যেতে পারে প্রসঙ্গে। সামানীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় রুদাকি সামারকান্দি ফার্সি ভাষার শক্তিমান কবিতার ঝান্ডা হাতে তুলে নেন এবং ফার্সি কবিতার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করে ফার্সি কবিতার জনক হিসেবে খ্যাতি লাভ করেন। এ সময় আরও দুই বিখ্যাত কবির আবির্ভাব ঘটে, একজন হলেন ফেরদৌসি এবং অপরজন হলেন আনসারি।
আবু আবদুল্লাহ জাফর বিন মোহাম্মদ রুদাকির জন্ম হয়েছিল সামারকান্দের রুদাক নামক পার্বত্য অঞ্চলে। বর্তমানে এটি পূর্ব উজবেকিস্তানের অংশ। হিজরি তৃতীয় শতকের মাঝামাঝি সময়ে বা খ্রিস্টীয় নবম শতকে তার জন্ম হয়েছিল বলে মনে করা হয়। প্রায় একই সময়ে জন্ম নিয়েছিলেন বিশ্ববিখ্যাত দুই ইরানি মনীষী জাকারিয়া রাজি ও আবু নাসের ফারাবি। রাজি হলেন চিকিৎসক ও ফারাবি হলেন দার্শনিক। রুদাকির জীবনী, তার লেখাপড়া এবং সামারকান্দ থেকে বোখারায় তিনি কিভাবে এলেন এইসব বিষয়ে যথাযথ কোনো তথ্য পাওয়া যায় না। রুদাকি সম্পর্কে লেখক মোহাম্মদ আউফির কাছে কিছু তথ্য ছিল। তিনি রুদাকির তিন শতাব্দী পরের লেখক। আউফি তার লুবাবুল আলবাব নামক গ্রন্থে রুদাকি সম্পর্কে লিখেছেন, রুদাকি শৈশবে খুবই মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন এবং তার স্মৃতিশক্তি ছিল ভীষণ প্রখর। মাত্র 8 বছর বয়সে তিনি পুরো কোরআন শরীফ হেফজ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি কাব্যচর্চা শুরু করেন। তার কণ্ঠস্বরও ছিল আকর্ষণীয়। তিনি চাঙ্গ নামের প্রাচীন ইরানি বাদ্যযন্ত্র খুব ভালোভাবে বাজাতে পারতেন।
রুদাকি ছিলেন তাঁর সমকালীন শ্রেষ্ঠ কবি ও সঙ্গীতবিদ। তাঁর কবিতা আবৃত্তি এবং সঙ্গীত চর্চার কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
খোরাসানের তৎকালীন শাসক নাসির সামানি রুদাকির কাব্য ও সঙ্গীত প্রতিভার কথা শুনে তাঁকে রাজদরবারে আমন্ত্রণ জানান। সে সময় অবশ্য সঙ্গীতের সাথে কবিতার দূরত্ব বা পার্থক্য তেমন ছিল না বললেই চলে, কেননা কবিতাও সে সময় মিউজিক সহযোগেই উপস্থাপিত হতো। তার মানে কবিতা তখন পড়া নয়, গাওয়া হতো। তাই যেসব কবি মিউজিক জানতেন না তারা নিজেদের কবিতা চর্চার জন্য, বিশেষ করে প্রশংসাগীতির জন্য কাউকে নিয়োগ দিতেন, এদেরকে রাভি বলা হতো। এই রাবিগণ কবিতাকে মিউজিক সহযোগে গাইতেন, কিন্তু রুদাকি তৎকালীন কবিতার অনিবার্য এই দুটি বৈশিষ্ট্যের ব্যাপারে ছিলেন প্রাজ্ঞ। তাই তিনি নিজেই কবিতা লিখতেন, আবার নিজের লেখা কবিতা মিউজিক সহযোগে নিজেই গাইতেন।
সামানীয়দের রাজদরবারে আসার পর রুদাকি সামানি রাজবংশের তৃতীয় বাদশাহ নাসির সামানির প্রিয় ভাজন হন। তিনি তার প্রশংসামূলক গীতিকাব্যে নাসির ইবনে আহমদের নাম বিশেষভাবে উল্লেখ করেন। এ সময় রুদাকি বিশিষ্ট শিক্ষাবিদ ও মন্ত্রী আবুল ফজল বালামির মতো মহান ব্যক্তিদের সাথে পরিচিত হন। তৎকালীন বিশিষ্ট বুদ্ধিজীবী, কবি ও দার্শনিক শাহিদ বালখি এবং আবুল হাসান মুরাদির সাথেও রুদাকির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রুদাকি তার কবিতায় ফার্সি ভাষাকে বেশ নিপুণভাবে ব্যবহার করেছেন। রুদাকির কবিতাগুলো যুগ যুগ ধরে ফার্সি ভাষার অভিধানেও প্রবাদ বাক্যের মতোই ব্যবহৃত হয়েছে। রুদাকি আরবি কবিতার রীতি ও আরবি ভাষা সম্পর্কেও যথেষ্ট পাণ্ডিত্য রাখতেন। ইসলাম পূর্বযুগের নানা জাতি তাদের কবিতা ও সাহিত্য এবং নানা ধর্ম সম্পর্কেও ব্যাপক জ্ঞান রাখতেন রুদাকি। তার কবিতাগুলো পড়লেই এই সব বিষয়ে তার অসাধারণ জ্ঞানের বিষয়টি ফুটে ওঠে।
রুদাকি বেশ সম্পদশালী ছিলেন। তাঁর এই সম্পদ কবিতা এবং মিউজিক থেকেই অর্জিত হয়েছিল। কবিতার ক্ষেত্রেও তিনি ছিলেন বেশ সমৃদ্ধির অধিকারী। তাঁর সমকালে তাঁর সাথে তুলনা করা যায় এমন কোনো কবি ছিলেন না। আবু আবদুল্লাহ জাফর ইবনে মোহাম্মদ রুদাকি বয়সের চাপে অর্থাৎ বার্ধক্যজনিত কারণে এবং চোখে দেখতে না পারার কারণে জীবনের শেষ প্রান্তে এসে খুব কষ্টে জীবনপাত করেছিলেন। অবশেষে 329 হিজরি মোতাবেক 940 খ্রিস্টাব্দে রুদাকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Thank you. Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i եւ AM8-4W արբանյակների միջոցով։
Անուն բարեկոտ եւ գթարատ Աստծո ողջուն եւ բար երեկո ցանկագին բարեկամներ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամը ուղիղ եթերից սկսում է ծառայությունը ձեզ համար։ Ցանկագին բարեկամներ, երեկոն 27 թվականի նոյեմբերի 17-ը Իրանական օրացույցով 1404 թվականի աբանամսի 26-ը։ Ցանկագին բարեկամներ, ձեզ հետ ենք մինչև ժամը 20:50-ը բազմաթիվ ծրագրերով ու ոդքասթերով։ Ցանկագին բարեկամներ, նախ ներկայացնեմ օրվա ծրագրացանկը։ Ամենասկզբում կընտրեք գեղեցիկ երգ, ապա ուղիղ ժամը 19-ին գործընկերոց հետ միասին կհաղորդենք լուրերը։